হ্যালো এভরিওয়ান, স্লাইস অফ ক্রিকেট পডকাস্ট আপনাদের স্বাগতম। 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে 220 রানে পরাজিত হয়। এই টেস্টের ম্যাচ রিভিউ নিয়ে আছি আমি তানদি ময়ন, এবং আমার সাথে আছে
আমি আব্দুল আহাদ।
স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট।
আমরা যদি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের কথা বলতে যাই, তাহলে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে গিয়ে যে এই ম্যাচে বাংলাদেশ দলের ক্যাপ্টেন মমিনুল হক তিনি টসে জিতে প্রথমেই হচ্ছে গিয়ে বোলিং এর সিদ্ধান্ত নেন। এখন এই ধরনের একটা সিদ্ধান্ত কতটা যৌক্তিক, এটা হচ্ছে গিয়ে আমরা যখন চতুর্থ ইনিংসে ব্যাট করতে গিয়েছি এবং ভীষণ ভাবে কলাপস করেছি, তখনই বোঝা গেছে যে এই ধরনের একটা ডিসিশন আমাদের নেওয়া উচিত হয়নি। কয়েকটি গণমাধ্যমে এতটুকু পর্যন্ত খবর এসেছে যে বাংলাদেশ টিমের সাথে যে ম্যানেজমেন্ট ছিল, অর্থাৎ বাংলাদেশ টিমের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমের বর্তমান পেস বোলিং কোচ লেজেন্ডারি অ্যানড ডোনাল্ড, তারা মমিনুলকে সাজেস্ট করেছিলেন যে আগে ব্যাটিং করতে, কিন্তু বাংলাদেশ টিমের যে সিনিয়র ব্যাটসম্যানরা আছেন তারা এই মতে সায় দেননি এবং দে অপ্ট টু চুজ ফর বোলিং, এবং তারই বোধহয় খেসারত হচ্ছে গিয়ে আমাদেরকে দিতে হয়েছে এই 220 রানে ম্যাচটি হেরে। যেখানে বলতেই হয় যে কন্ডিশন অনেকটাই আমাদের ফেভারে ছিল। আমরা যদি হচ্ছে গিয়ে আমরা আগেই কথা বলেছিলাম যে এই ম্যাচ শুরু হওয়ার আগে যে বাংলাদেশ টিমের বোলারদের সেই ক্যাপাবিলিটি আছে যে প্রতিপক্ষের 20 উইকেট নিয়ে নেওয়া, এবং মানে বাংলাদেশের বোলাররা কিন্তু সেখানে সক্ষম হয়েছিল যে প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়ার। সবসময় আমরা এটা জানি যে ক্রিকেটে হচ্ছে গিয়ে ম্যাচ বাঁচাবে হচ্ছে গিয়ে ব্যাটসম্যানরা এবং ম্যাচ জিতাবে হচ্ছে গিয়ে বোলাররা, কিন্তু বোলারদের কাজটা খুবই দুর্দান্ত ভাবে করে ফেলেছিল। প্রথম ইনিংসে 367 রান, দ্বিতীয় ইনিংসে 204 রান। সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকার সাথে খেলতে গিয়ে তাদের 20 উইকেট নিয়ে নেওয়া এবং এত অল্প রানের মধ্যে, এটা আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। আমি অয়নের সাথে এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশ টিম যে হতে গিয়ে প্রথমেই বোলিং করার সিদ্ধান্তটা নিল, এবং এটা কিন্তু কিছুটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বহির্ভূত একটি কাজ, এটি কতটুকু ঠিক আছে তোর মতে?
যে ভিনুতে খেলাটি হলো সেটার রিসেন্ট রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5-6 বছর বা 8-10 বছরে এই ভেনুতে কিন্তু পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি সফল। আমি যদি 5 উইকেট নেওয়ার বিষয়টা দেখি, শেষ 10 বছরে আমি যদি ভুল না হয়ে থাকি, স্পিনাররা 4 বার 5 উইকেট নিয়েছিল এবং যেখানে পেসাররা 2 বার কাজটি করতে সক্ষম হয়েছিল এই ম্যাচের আগে। তো সাউথ আফ্রিকার কন্ডিশন নর্মালি আমরা যেটা দেখে থাকি, পিচে ঘাস থাকে, পেসাররা সহায়তা পায়, সেদিক থেকে কিন্তু এই ভেনুর পিচগুলো শেষ কয়েক বছরে কিন্তু স্পিনারদের দিকেই সাহায্যের হাতটা বেশি বাড়িয়ে দিয়েছিল। আমরা যদি যে পিচে খেলা হয়েছে সে পিচের দিকে তাকাই, পিচে কিন্তু ভালো অ্যামাউন্টেরই ঘাস ছিল, এবং আমার মনে হয় যে এদিকটা হয়তো বাংলাদেশের ম্যানেজমেন্টকে বা ক্যাপ্টেন যারাই এ সিদ্ধান্তটি নিয়েছিল তাদেরকে হয়তো কিছুটা বিভ্রান্ত করেছিল যে পিচে থাকা ঘাসটা, কারণ পিচের আমরা কিন্তু দেখেছি তৃতীয় দিনেই পিচে মোটামুটি একটা ফাটল ধরা শুরু করেছে এবং চতুর্থ দিনে কিন্তু স্পিনাররা বড় সব টার্ন পেতে শুরু করেছিল। যদিও পিচে ঘাস ছিল, তবে সম্ভবত পিচের নিচের মাটিটা কিছুটা নরম থাকায় একটু আগেই ফাটলটা ধরা শুরু করেছিল, এবং বাংলাদেশ টিম সম্ভবত পিচের এই ক্যারেক্টারিস্টিকটা রিড করতে ব্যর্থ হয়েছিল। এবং আমি যদি টিম সিলেকশনের দিকেও তাকাই, টসে জিতে বোলিং বা ব্যাটিং নেওয়া এর চেয়েও আমার কাছে মানে আমাকে ব্যক্তিগতভাবে বেশি অবাক করেছে মাত্র একজন স্পিনার নিয়ে খেলতে নামাটা। আমি যেটা আগেই বলছিলাম যে এই ভেনুর রিসেন্ট রেকর্ডটা সেটা কিন্তু দেখাচ্ছিল যে স্পিনারদের দিকে একটা ভালো সাহায্য বাড়িয়ে দেয়। আমি প্রথমে বোলিং করলেও কিন্তু তৃতীয় ইনিংসেও আমার আরেকবার বল করার সুযোগ থাকে, সেখানেও কিন্তু স্পিনাররা একটা বড় রোল প্লে করতে পারতো। তো এদিক থেকে কেন একজন স্পিনার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ, এবং এখানে আমি যদি দলটা দেখি, যে তিনজন পেসার ছিলেন তাদের সাথে স্পিনার হিসেবে খেলেছেন মেহেদী মিরাজ, তাকেও কিন্তু মোটামুটি অলরাউন্ডার হিসাবে ধরা যায়। তার রিসেন্ট ব্যাটিং ফর্ম বা সবকিছু বিবেচনা করে তাকেও কিন্তু মোটামুটি আমি ব্যাটসম্যান হিসাবে ধরতে পারি। তো সেক্ষেত্রে 60টা ব্যাটসম্যান পাশাপাশি মিরাজকে ধরলে 8 জন, 8 ব্যাটসম্যান নিয়ে টেস্ট খেলতেন আমার যৌক্তিকতা কতটুকু?
এবং এখানে কিন্তু আরো একটা ব্যাপার চলে আসে, যে মানে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে হচ্ছে গিয়ে আমাদের যত সাপোর্টিং স্টাফ আছেন তারা ম্যাক্সিমাম কিন্তু সাউথ আফ্রিকা, এবং তারা কিন্তু আমাদের থেকে অর্থাৎ বাংলাদেশ টিমের যারা প্লেয়ার আছে তাদের থেকে কন্ডিশনটা বেটার অ্যাসেস করতে পারবে। সেক্ষেত্রে কি তারা যখন সাজেস্ট করছিল যে হচ্ছে গিয়ে মানে বাংলাদেশ শুড ব্যাট ফার্স্ট, এই ডিসিশনটা কি হচ্ছে গিয়ে নেওয়া উচিত ছিল না? এই যে মতের বিরুদ্ধে গিয়ে আমরা সারাদিন রাসেল ডোমিঙ্গোকে গালিগালাজ করি, কিন্তু তারপরেও তিনি কিন্তু সাউথ আফ্রিকান এবং অ্যানল্ড সাউথ আফ্রিকান, তারা যখন বলছিলেন যে এই পিচে আমাদের ব্যাটিং করা উচিত প্রথমে, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে কেন আমরা মানে বোলিং করার সিদ্ধান্তটা নিলাম? এক, দ্বিতীয়ত যেটা বলছিলি যে হচ্ছে স্পিনার একজন কম খেলানো, আমরা মনে হয় যে এই জায়গাটাতে সবচেয়ে বেশি অভাব বোধ করছি হচ্ছে গিয়ে সাকিবের। সাকিব থাকলে কিন্তু সবসময় হচ্ছে গিয়ে টিমের এই ব্যালেন্সটা থাকে, অর্থাৎ আমাকে একজন এক্সট্রা বোলারের কথা ভাবতে হয় না, আমাকে এক্সট্রা একজন ব্যাটসম্যানের কথা ভাবতে হয় না, কিন্তু তারপরেও একদম সত্যি কথা বড় বড় যা টেস্ট টিম আছে তারা কিন্তু সবসময় হচ্ছে গিয়ে 5 জন বোলার এবং 1 জন ব্যাটসম্যান বা 5 জন বোলার এবং 6 জন ব্যাটসম্যান নিয়ে হচ্ছে গিয়ে খেলতে নামে। সেক্ষেত্রে তারা সবসময় কিন্তু এই মেন্টালিটি থাকে যে আমাকে প্রতিপক্ষের 20 উইকেট নিতে হবে এবং হচ্ছে আমাকে ম্যাচ জিতে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ টিমের ভয়ের জায়গাটা যেটা থাকে যে হচ্ছে গিয়ে হয়তো ব্যাটিং কলাপস করবে, আমি আমি মানে যদি এটা ধরেও নেই যে হচ্ছে গিয়ে আমার স্পিনাররা হচ্ছে গিয়ে 20 উইকেট নিত বা এর থেকে হয়তো কম রানে নিত, তাও কিন্তু ইভেন্চুয়ালি দিন শেষে আমার ব্যাটসম্যানদের হচ্ছে গিয়ে ম্যাচটা বের করতে হতো, এবং আমি এটাই মনে করি যে এটা ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হচ্ছে গিয়ে এই ম্যাচটি বাংলাদেশের হাতছাড়া হয়েছে। কারণ মানে আমরা কিন্তু জয় দেখতে পাচ্ছিলাম যখন হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকাকে আমরা তৃতীয় ইনিংসে 204 রানে অল আউট করে দিই, মানে 274 রান চেজ হওয়া কিন্তু উচিত, যদিও চতুর্থ ইনিংস এ বিষয়টা কঠিন, কিন্তু এটা কিন্তু যে হয় না এমন না, বা রানটা যে অনেক বেশি এমনও না, এবং যেহেতু হচ্ছে গিয়ে প্রতিপক্ষের স্পিনাররা আমাদের ম্যাক্সিমাম উইকেট নিয়ে গেছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণরূপে এবং সম্পূর্ণরূপে ব্যাটসম্যানদের ব্যর্থতা।
সাকিব আল হাসানের দলে থাকায় যে ব্যালেন্সের কথাটা বললি, সাকিব কিন্তু রিসেন্টলি টেস্ট ফরম্যাটে খুব একটা নিয়মিত না, এবং তিনি ভবিষ্যতে আসলে টেস্ট ফরম্যাটটা কন্টিনিউ করবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন এখন পর্যন্ত রয়ে গিয়েছে। যদিও এই সিরিজে তিনি পরিবারের সদস্যরা অসুস্থ থাকার কারণে এই সিরিজে তিনি খেলছেন না, তবে সাকিব যদি না থাকে তারপরও কিন্তু আমার মতে কোনোভাবেই 5 জনের কম বলার নিয়ে একটা টেস্ট খেলতে নামা উচিত না। দেখ এখানে যদি আমরা কিন্তু দেখেছি যে সেকেন্ড ইনিংসে তাসকিন ইন্দুরিতে পড়েছিল, যদিও তিনি পরবর্তীতে ইন্দুরি নিয়েই বোলিং করেছিলেন এবং উইকেট পেয়েছিলেন, এখানে বিষয়টা কিন্তু এমনও হতে পারতো যে যে কোনো কারণে, যেহেতু আমাদের একজন স্পিনার ছিল মিরাজের উপর কিন্তু ভালো ধকল পড়েছিল, যে কোনো কারণে যদি মিরাজ ইন্দুরিতে পড়তেন তখন কিন্তু আমাদের বোলিং লাইন আপটা আরও দুর্বল হয়ে যেত। 4 বলার নিয়ে খেললে কিন্তু সবসময় এ রিস্কটা থেকে যায়, যেহেতু টেস্ট একটা বড় সময়ের খেলা, যে কোনো সময় কিন্তু একজন বলার ইঞ্জুরিতে পড়তেই পারে, এবং 4 বলার বাদে আমাদের এই লাইন আপে কিন্তু 5th কোনো বলারও নেই যে পার্ট টাইম বলার হিসেবে মোটামুটি কাজ চালাতে পারে। তো এই ধরনের টিম নিয়ে আমার মতে যদি টেস্ট জেতার মানসিকতা থাকে অবশ্যই অবশ্যই 5 জন বলার নিয়ে খেলতে নামা উচিত। আমি আমার ব্যাটিং যদি কলাপস করে 6 জন ব্যাটসম্যান নিয়ে খেললেও যে রেজাল্ট আসবে, 7 জন নিয়ে খেললেও সে রেজাল্ট আসবে। আসলে ম্যানেজমেন্টের কিন্তু ব্যাটসম্যানদের উপরও সে ভরসাটা রাখতে হবে। 6 জন ব্যাটসম্যানই কিন্তু একটা টেস্ট জেতানোর জন্য যথেষ্ট যদি তারা তাদের ক্যালিবার অনুযায়ী তাদের খেলাটা খেলতে পারে। সেখানে আমি যদি আগে থেকে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে 7-8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামি, সেখানে কিন্তু আমার টেস্ট জয়ের সম্ভাবনাটা আগে থেকে বেশ খানিকটা কমে গেল। তো টস নিয়ে কথা হচ্ছিল, বাংলাদেশ টসে জিতে বোলিং নেওয়ার পেছনে যদি সবচেয়ে বড় কোনো কারণ থেকে থাকে সেটা হচ্ছে শুরুতে পিচের ময়েশ্চারকে কাজে লাগানোটা। পেসাররা যেহেতু আমাদের পেস ইউনিট রিসেন্টলি বেশ ভালো ফর্মে আছে এবং এই টেস্টেও তারা ভালো বল করেছে, তবে তারা কিন্তু প্রথম দিনের প্রথম সেশনে, যেই সেশনে আসলে পেসারদের সবচেয়ে বেশি ভূমিকা রাখার সম্ভাবনা ছিল, সেই সেশনে কিন্তু তারা লাইন লেন্থটাকে ঠিক রাখতে পারেননি। তারা কিন্তু শুরুর দিকে ম্যাচের শুরুতে বেশ অগোছালো লাইন লেন্থে বল করেছিল, এবং পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখেছি যে খেলা শুরু হওয়ার আগে সাইড স্ক্রিনের সমস্যার কারণে আধা ঘন্টা কিন্তু খেলা বিলম্ব হয়, যেটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর দেখা যায় না। এবং এই আধা ঘন্টার ভূমিকাটা কি সেটা কিন্তু তোর খুব ভালোভাবে বোঝার কথা, যেহেতু পিচের যে ময়েশ্চারটা সেটা কিন্তু রোদ যত বাড়তে থাকে বা সময় যত গড়াতে থাকে সেটা কিন্তু কমতে থাকে। সো এই আধা ঘন্টা ডিলেটাও কিন্তু বাংলাদেশের জন্য আমি বলতে পারি যে কিছুটা হয়তো বা বাংলাদেশের জন্য অসুবিধা হয়েছিল।
অবশ্যই অবশ্যই, মানে যদি হচ্ছে যে আমি একটা কারণে চিন্তা করতে পারি বাংলাদেশের আগে বোলিং না, সেটা হচ্ছে ওই যে পিচে যে জুসটুকু ছিল, পিচে যতটুকুই ঘাস ছিল অতটুকুই হচ্ছে গিয়ে বেনিফিট নেওয়া, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের বোলাররা হচ্ছে গিয়ে লাস্ট যে টেস্টটা আমরা জিতে এসেছি নিউজিল্যান্ডে মাউন্ট মাঙ্গানুইতে, সেখানে হচ্ছে গিয়ে পেসাররা আমাদেরকে ম্যাচটা জিতিয়েছেন। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন মোমেনুল হক হয়তো তার পেসারদের উপরই বেশি ভরসা করছিলেন, যে কারণে হচ্ছে তিনি প্রথমে বোলিংটা নেন আর কি। এছাড়া আমার মাথায় অন্য কিছু আসছে না এই বোলিংটা নেওয়ার কারণে। যদিও হচ্ছে মানে বাংলাদেশ, আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে কেবলমাত্র নেগেটিভ কথাবার্তাই বলছিলাম, কিন্তু আমরা বোধহয় হচ্ছে গিয়ে আমাদের অনেক বছরের সাধনা, যে আমরা একটা পারফেক্ট টেস্ট ওপেনার পাচ্ছিলাম না যে তামিমের সঙ্গী হতে পারবে, এরকম একজন সঙ্গীকে কিন্তু আমরা এবছর বা এই টেস্টের মাধ্যমে কিন্তু হচ্ছে গিয়ে খুঁজে পেয়েছি বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। যদিও অনেক তরুণ ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটে এসেছে, 2-1 বছর সার্ভিস দিয়েছে, বেশ ভালো সার্ভিস দিয়েছে, কিন্তু পরবর্তীতে হারিয়ে গেছে। কিন্তু আমি কথা বলছি মাহমুদুল হাসান জয়ের, যে এই টেস্টে প্রথম ইনিংসে, বাংলাদেশের প্রথম ইনিংসে হচ্ছে গিয়ে 137 রান করে দিয়েছে 26 বলে। এটা কিন্তু গত 20 বছরে বাংলাদেশের পক্ষে এটি হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার সাথে টেস্টের প্রথম সেঞ্চুরি। এটার মাহাত্মটা কিন্তু এই জায়গাতেই বোঝা যায়, এবং 326 বল খেলে যখন হচ্ছে একটা ব্যাটসম্যান 137 রান করে, তার মানে কিন্তু তার টেম্পারমেন্ট কিরকম ছিল, তার উইকেটে টিকে থাকার মানসিকতা কিরকম ছিল, সেটা কিন্তু বুঝতে আসলে বাকি থাকে না। আমি অনেক আছে এই মাহমুদুল জয় সম্পর্কে হচ্ছে গিয়ে কিছু অপিনিয়ন শুনবো।
জয়ের এই ইনিংসে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো তার, তিনি যে টেম্পারটা শো করেছিলেন। আমরা কিন্তু জানি যে জয়ের হাতে বেশ শট রয়েছে, তিনি উইকেটের চারপাশেই শট খেলতে পারেন, তবে এই ইনিংসে তিনি যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেছেন এবং একেবারে মিনিমাম রিস্ক নিয়ে খেলার যে ব্যাপারটা বা টেস্ট ক্রিকেটে উইকেটে টিকে থাকার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু একজন ওপেনারের জন্য খুবই খুবই জরুরি। টেস্ট ক্রিকেটে নতুন লাল বলটা ফেস করা কিন্তু সবচেয়ে টাফ, এবং এই কাজটা কিন্তু ওপেনারদেরকেই করতে হয়। সেখানে একজন ওপেনারের কাছ থেকে, একজন টেস্ট ওপেনারের কাছ থেকে যে টেম্পারটা আমরা আশা করে থাকি সেটাই কিন্তু আমরা আসলে জয়ের ব্যাটিংয়ে দেখেছি। অসাধারণ একটা ইনিংস, তবে এখনই আসলে জয়কে তামিমের সঙ্গী বা ওপেনিং এ একজন বিশ্বস্ত নাম বলা যাবে না, মাত্রই তার ক্যারিয়ার শুরু হলো। আশা করি তিনি এই টেস্টে যেই তার যে ক্লাস এবং তার যে টেম্পারমেন্ট দেখিয়েছেন সেটা তিনি কন্টিনিউ করতে পারবেন। সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিং কলাপস নিয়ে যদি কথা বলি, ম্যাচ শেষে মমিনুল একটা কথা বলেছেন যে বিদেশের মাটিতে স্পিনারদেরকে উইকেট দিয়ে আসাটা এক ধরনের ক্রাইম, এবং এই ক্রাইমটা কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশ দলের বিশাল এই ব্যাটিং লাইন আপের সব ব্যাটসম্যানই করেছেন। আসলে কেউই কিন্তু সাউথ আফ্রিকার যে দুই স্পিনার কেশব মহারাজ এবং হারমার, তাদের বিপক্ষে কিন্তু কেউই আসলে সেভাবে দাঁড়াতে পারেননি। এবং তোর কি মনে হয় যে পিচটা এতটাই দুর্বোধ্য ছিল যে বাংলাদেশকে একেবারে 53 রানে অল আউট হয়ে যেতে হবে? এখানে আমি যোগ করে দেই, বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু মিরপুরের পিচে খেলে অভ্যস্ত এবং তারা কিন্তু এই ধরনের বড় টার্নের পিচে প্রায়ই খেলে থাকেন ঘরোয়াতে। পাশাপাশি মহারাজ এবং হারমার দুইজনই ভালো বল করেছেন, তবে তারা কেউই কিন্তু আমার দেখা মতে খুব আনপ্লেয়েবল কোনো বল করেননি। তারা জাস্ট লাইন লেন্থটা ঠিক রেখে ভালো জায়গায় বল করে গেছেন এবং উইকেট থেকে যে সাহায্যটা পেয়েছেন তার মাধ্যমেই কিন্তু তারা উইকেট গুলো পেয়েছেন। তোর এখানে কি মনে হয় যে এই কলাপসটার পিছনে উইকেটের ভূমিকা বেশি নাকি বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা বেশি দেয়?
উইথ ডিউ রেসপেক্ট টু কেশব মহারাজ এন্ড সাইমন হারমার, আমার মনে হয় যে হচ্ছে গিয়ে এই দুইজন স্পিনারের কেউই হচ্ছে গিয়ে সেই ওয়ার্ল্ড ক্লাস টপ কোন স্পিনার না যাদের বিপক্ষে হচ্ছে গিয়ে আমি আমার টেস্টের 10টা উইকেট দিয়ে দিব। আমার কাছে কোনো ভাবেই মনে হয় না যে তারা ওই লেভেলের কোন বোলার, কনসিডারিং দ্য ফ্যাক্ট বাংলাদেশ হচ্ছে কি সাবকন্টিনেন্টের একটা টিম এবং হচ্ছে আমরা মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কন্ডিশনস এ হচ্ছে গিয়ে খেলে থাকি, মানে সেটা আমি মিরপুর বলি কিংবা চিটাগাং বলি, মানে মোস্ট ডিফিকাল্ট পিচেস আউট দেয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আছে। এইসব জায়গায় আমরা স্পিন বল খেলে অভ্যস্ত এবং আমরা হচ্ছে গিয়ে গড়পড়তা কিংবা মাঝারি মানে উইথ ডিউ রেসপেক্ট টু কেশব মহারাজ এন্ড সাইমন হারমার, আমার মনে হয় যে এই মাঝারি মানে স্পিনারদের কাছে হচ্ছে গিয়ে বাংলাদেশের বলার বাংলাদেশের ব্যাটসম্যানরা হচ্ছে গিয়ে উইকেট দিয়ে এসেছে। এখানে অ্যাপ্লিকেশনের ঘাটতি অবশ্যই আছে, অবশ্যই হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনের ঘাটতি আছে। মানে যেভাবে শুধুমাত্র দু একটা বল থাকতে পারে যে বলগুলোতে হয়তো উইকেট গেলেও যেতে পারে, কিন্তু এর বাইরে আমি খুব বেশি বল দেখি না যে বলগুলোতে হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের আউট হওয়ার মতো বল ছিল বা 53 রানে আউট হওয়ার মতো বল ছিল। ব্যাটসম্যানরা আউট হবে এটা স্বাভাবিক, ইটস পার্ট অফ দ্য গেম, কিন্তু সেটা 53 রানে এবং হচ্ছে গিয়ে এরকম কলাপস করে যাবে এটা আমার কোনোভাবেই মনে হয়নি। এই ম্যাচে আর একটা যেটা একটা বড় কোশ্চেনেবল জিনিস ছিল সেটা হচ্ছে গিয়ে আম্পায়ারিং, মানে এই ধরনের মানে আমার বলতে বাধা নাই যে এই ধরনের পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং আমরা শেষ কবে টেস্ট ম্যাচে দেখেছিলাম সেটা আমি মনে করতে পারছি না। যদিও আইসিসির নিয়ম হচ্ছে কি সবসময় হচ্ছে টেস্ট ম্যাচে দুইজন নিউট্রাল আম্পায়ার খেলানো, কিন্তু আমরা জানি যে কোভিড প্রোটোকলের কারণে হচ্ছে গিয়ে এখন স্বদেশি দুইজন হচ্ছে গিয়ে অর্থাৎ যারা হোস্ট টিম থাকে ওই টিমের হচ্ছে গিয়ে দুইজন আম্পায়ারকে খেলানো হয়, যে কারণে হচ্ছে মানে এই ধরনের যে সমস্যা পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং এর সমস্যা কিন্তু হচ্ছে গিয়ে এর আগে সাউথ আফ্রিকাতে যারা ভিজিট করেছে ভিজিটিং টিম ইন্ডিয়া তারাও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আমরা কোহলি তারপরে পান্ত কিংবা অশ্বিন তাদেরকে কিন্তু আমরা স্টাম্প মাইক্রোফোনে পর্যন্ত বলতে শুনেছি এই পক্ষপাতিত্ব মূলক আম্পায়ারিং নিয়ে। এবং এবারও কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে যে আম্পায়ারের বোধহয় মনেই হচ্ছিল যে আঙ্গুলটা তুলতে খুবই কষ্ট না, এ না হলে মানে বারবার বারবার ফেয়ার আউট গুলো যেগুলো খালি চোখে দেখেই মনে হচ্ছিল যে ক্লিয়ার LBW, সেই সেই আউট গুলো হচ্ছে গিয়ে দিচ্ছিল না। এবং এই জায়গাটাতে কিন্তু হচ্ছে গিয়ে আর একটা সমস্যার কথা এটার সাথে ওতপ্রোত ভাবে চলে আসে, সেটা থেকে মমিনুল হকের রিভিউ নেওয়ার বা না নেওয়ার যে টেন্ডেন্সি, যে তিনি ভুল ভাল রিভিউ নিচ্ছেন। আমরা 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 জানি যে বাংলাদেশ যে এই যে ডিআরএস সিস্টেম এটা ইউজ করতে অতটা পটু না, মানে অ্যাজ এ হোল এই বাংলাদেশ টিম হচ্ছে অতটা পটু এবং আনসাকসেসফুল রেট খুবই বেশি। এবং যেসব জায়গায় আমাদের এই ধরনের রিভিউ গুলো নেওয়া দরকার আমরা সেই সব জায়গায় রিভিউ গুলো নেই না, আবার যেসব জায়গায় নেওয়া দরকার নাই সেসব জায়গায় ব্যাটের মাঝখানে বল লাগার পরে আমরা হচ্ছে গিয়ে এলবিডব্লিউ এর জন্য হচ্ছে গিয়ে রিভিউ নিয়ে নিই। এবং বেশ কয়েকবার এমন হয়েছে যে যদি বাংলাদেশ শুধুমাত্র হচ্ছে রিভিউ নিত, বাংলাদেশ কিন্তু হচ্ছে গিয়ে একদম উইকেট গুলো পেতাম। দুইটা জিনিস চলে আসলো, এক হচ্ছে গিয়ে কোশ্চেনেবল আম্পায়ারিং, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মমিনুল হকের এই ধরনের বাজে রিভিউ নেওয়ার যে সমস্যাটা। যদিও হচ্ছে কি শুধু মমিনুল হককে এ ব্যাপারে দোষ দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু হচ্ছে গিয়ে কিপার এবং সাইডের যেসব ফিল্ডাররা থাকে থার্ড ইয়ার সার্কেলের মধ্যে তারাও কিন্তু ইনভলভ, এবং সবাই হচ্ছে গিয়ে সবার থেকে কিন্তু এই অপিনিয়নটা নেওয়া হয়, প্রথমত বলারের কাছ থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কিপারের কাছ থেকে যে শুধু গো ফর দ্য রিভিউ অর নট। ওভারঅলই বাংলাদেশের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে একটা কম্পিটেন্সি হচ্ছে গিয়ে সবসময় রয়ে গেছে। তোর এ ব্যাপারে কি মতামত?
ওয়েল, যে দুইজন আম্পায়ার ছিলেন এই ম্যাচের দায়িত্বে, তাদের একজন ছিলেন এরাসমাস, যিনি কিন্তু আমার মনে হয় যে কারেন্টলি ওয়ার্ল্ড ক্রিকেটে যেসব আম্পায়ার আছেন তাদের মধ্যে বেস্ট আম্পায়ারদের তালিকা করলেও একেবারে উপরের দিকেই থাকবেন। তো আমরা আসলে যেটা দেখেছি, মানে আম্পায়াররাও কিন্তু মানুষ এবং সেখান থেকে কিন্তু তাদের ভুল হতেই পারে, সে ব্যাপারটা কিন্তু মেনে নেওয়াই যায়। কিন্তু ব্যাপারটা মানতে তখনই কষ্ট হয় যখন দেখা যায় যে ভুলগুলো সব যে কোনোভাবে হোক এক দলের বিপক্ষেই যাচ্ছে, তখন কিন্তু ব্যাপারটাতে মানে প্রশ্নের জায়গাটা এসেই যায় যে আসলেই কি ভুলগুলো ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত। মানে ভুল তো আম্পায়ারদের হতেই পারে মানুষ হিসাবে, এবং যেটার কারণে কিন্তু এখন আসলে তিনটা রিভিউ আছে টেস্টে, সো রিভিউ ইউজ করার যে ব্যাপারটা বললি সেটাও আসলে ইম্পর্টেন্ট, রিভিউটা ভালোভাবে ইউজ করাটাও খুব ইম্পর্টেন্ট। সাকিব আল হাসান কিন্তু টুইট করেছিলেন এই আম্পায়ারিং নিয়ে, তিনি কিন্তু বলেছেন যে কোভিড প্রোটোকল যেহেতু এখন আগের চেয়ে অনেক শিথিল হয়ে গিয়েছে, সো দুইজন হোস্ট আম্পায়ার দিয়ে ম্যাচ চালানোর বিষয়টাও এখন কিন্তু আসলে বন্ধ করে দেওয়া যেতে পারে, তিনি তার মতামত জানিয়েছেন। আবার দেখলাম যে সাউথ আফ্রিকান একজন সাংবাদিক সাকিবের এই মতামতের সমালোচনা করেছেন, তিনি বলেছেন যে আম্পায়ার, আমি একটু আগে যেটা বললাম যে আম্পায়াররাও মানুষ তাদেরও ভুল হতে পারে। আসলে ক্রিকেট ফ্যান হিসেবে কিন্তু এই বিষয়টা দেখা আসলে কষ্টকর, মানে আমিও আসলে একজন ক্রিকেট ফ্যান হিসাবে জিনিসটাকে এভাবে দেখতে চাচ্ছি যে আম্পায়ার হিসাবে মানুষ হিসাবে ভুল হতেই পারে, কিন্তু আসলে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেও আমি এই পুরো টেস্টের আম্পায়ারিং দেখি তাহলে কিন্তু বলতেই হবে যে আম্পায়ারিংয়ে আমরা একটা পক্ষপাতিত্বমূলক আচরণ দেখেছি। এ বিষয়টা কিন্তু মানে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। এই টেস্টে বাংলাদেশের যে ব্যাটিং কোলাপস হলো সেকেন্ড ইনিংসে, এবং সেটার আগে আমি আরেকটা বিষয় দোষ করতে চাই যে এই টেস্ট শুরুর আগে কিন্তু তামিম ইকবাল পেটের পীড়ার কারণে খেলতে পারেননি, এবং আরেক পেসার, ইনফর্ম পেসার শরীফুল ইসলাম, তিনিও কিন্তু ইঞ্জুরির কারণে এই টেস্ট খেলতে পারেননি। সো তা টেস্টের একেবারে আগ মুহূর্তে তামিমের না থাকায় ব্যাটিং ইউনিটের মূল দায়িত্বটা আমি যদি বলি, মূলত কিন্তু ছিল টপ অর্ডারে মমিনুল এবং মুশফিকের উপর। মমিনুল টেস্ট দলের ক্যাপ্টেন এবং মুশফিক কিন্তু মিস্টার ডিপেন্ডেবল, তার উপর কিন্তু আসলে এই দুই প্লেয়ারের উপর কিন্তু একটা ভালো দায়িত্ব ছিল এই টেস্টে, যে দলের ব্যাটিং ইউনিটটাকে সামনে থেকে লিড দেওয়ার, এবং তারা দুইজনই কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছেন এই টেস্টে। লিটন দাস, তিনি অনফর্ম ব্যাটসম্যান ছিলেন, কিন্তু এই টেস্টে তিনিও আসলে খুব একটা সুবিধা করতে পারেননি। আমি আসলে তিনজন ব্যাটসম্যানের, বাংলাদেশি টেস্ট ব্যাটসম্যানের শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান তুলে ধরবো। মুশফিকুর রহিম, যিনি তার শেষ 10 টেস্ট ইনিংসে মাত্র একটি 50 করেছিলেন, 91 রানের ইনিংস ছিল, এবং শেষ 10 টেস্ট ইনিংসে তার এভারেজ ছিল 26.11। মুমিনুল হক তার শেষ 10 টেস্ট ইনিংসে তিনিও একটি মাত্র 50 পেয়েছেন এই 10 ইনিংসে, সেটি হলো 88 রানের একটি ইনিংস, এবং তার এভারেজ হলো শেষ 10 টেস্ট ইনিংসে 17.11। এবং আমাদের টেস্ট ওপেনার সাদমান, তার ক্যারিয়ারের একটি সেঞ্চুরি আছে, সেটি হলো জিম্বাবুয়ের বিপক্ষে 115 রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন 2021 সালের জুলাইতে। তারপর শেষ 10 টেস্ট ইনিংসে তার গড় কিন্তু মাত্র 8.2, মানে একজন টেস্ট ওপেনার হিসাবে, মানে টেস্টে ওপেনিং পজিশনটাতে আমাদের যে ভয় ভয় চিত্র সেটা কিন্তু এই পরিসংখ্যান থেকে আসলে উঠে আসে। সো মুমিনুল এবং মুশফিক, এই দুই ব্যাটসম্যানের এই যে রান খরা, সেটা নিয়ে তোর মূল্যায়ন কি?
মুমিনুল এবং মুশফিক এক কথায় বলতে গেলে কিন্তু বাংলাদেশ টেস্ট টিমের জন্য হচ্ছে গিয়ে স্তম্ভের মতো। এরা যখন কোলাপস করে যাবে, বাংলাদেশ কিন্তু স্বাভাবিকভাবেই বাংলাদেশের টপ অর্ডার কোলাপস করে যাবে। আমরা কিন্তু সবসময় মুমিনুল কিংবা মুশফিকের দিকে তাকিয়ে থাকি যখনই কোনো টেস্ট হয়। আমরা জানি যে বাংলাদেশে টেস্টে এখনো সর্বোচ্চ গড় হচ্ছে গিয়ে মুমিনুলের, কিন্তু আমরা এটাও জানি যে তিনি কিন্তু দেশের বাইরে মোটামুটি ব্যর্থই বলা চলে। তার কেবলমাত্র একটা সেঞ্চুরি আসছে দেশের বাইরে তার 11টা সেঞ্চুরির মধ্যে, সেটাও জিম্বাবুয়ের সাথে। এছাড়া দেশের বাইরেও তার গড় যাচ্ছে তাই অবস্থা। মুশফিক মিস্টার ডিপেন্ডেবল, আমরা মুশফিকের থেকেও হচ্ছে কি কিন্তু অনেক বেটার পারফরমেন্স আশা করি। কিন্তু সত্যি কথা বলতে গেলে যদি জিম্বাবুয়েকে বাদ দেই, তাহলে তিনি জিম্বাবুয়ে বাদে অন্য কোন টিমের সাথে লাস্ট সেঞ্চুরি করেছিলেন 2017 সালে ইন্ডিয়ার সাথে, মানে প্রায় 5.5 বছর আগে। সেই সব জিনিস চিন্তা করলে কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে এটা অবশ্যই বলতে হবে যে আমরা জানি যে আমাদের প্লেয়াররা হচ্ছে যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টার প্রতিফলনটা হচ্ছে কি আমরা কেন মাঠে ঘটাতে পারছি না, এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়। এটা কি তাদের মেন্টাল কন্ডিশনের কারণে? কারণ আমরা কিন্তু দেখি যে মানে মুশফিকের আউট হওয়ার ধরন নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশাই হচ্ছে চর্চা হয় যে মুশফিক মাঝে মধ্যেই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে ভুল ভাল উল্টা পাল্টা শট খেলে হচ্ছে আউট হয়ে যাবে, যেটা তার মতো একজন সিনিয়র ক্রিকেটার যে কিনা 80টা টেস্ট খেলে ফেলেছে, যে কিনা প্রায় 250 কাছাকাছি ওডিআই ম্যাচ খেলে ফেলেছে, তার কাছ থেকে কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা আশা করি না। এই যে বয়সটা মুশফিক পার করছেন কিংবা মুমিনুল যে বয়সটাতে যাচ্ছেন, এই বয়সটা কিন্তু সেই বয়সটা যে বয়সটাতে হচ্ছে কি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচুরিটি আসে, এবং এই বয়সটাতেই কিন্তু ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি পারফর্ম করা শুরু করেন। এই বয়সটাতেই কিন্তু ব্যাটসম্যানদের ব্যাট থেকে হচ্ছে কি সেই রানের ঝলকানি বের হয়। কিন্তু আমরা আমি জানি না, মানে এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও খুবই উদ্বিগ্ন যে হচ্ছে কেন আমাদের ব্যাটসম্যানরা হচ্ছে কি পারফর্ম করতে পারছে না, বিশেষ করে হচ্ছে মুমিনুল এবং মুশফিক। সাদমানের কথা, সাদমান একটা ওই টেস্ট ইনিংস বাদ দিলে যেটা জিম্বাবুয়েতে, আমার মনে হয় না যে উল্লেখযোগ্য পরিমাণ কোন ধরনের কোন পারফরমেন্স হচ্ছে কি সাদমান করেছে। যদিও এই টেস্টে কিন্তু সাদমানের অ্যাকচুয়ালি খেলারও কথা ছিল না, জয়ের সাথে হচ্ছে কি মূলত তামিমেরই ওপেন করার কথা, ব্যাকআপ ওপেনার হিসেবেই হচ্ছে সাদমানকে রাখা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে মানে হি নিডস টু ওয়ার্ক অন হিজ গেম, কারণ মানে তার যে পারফরমেন্স সেটা কোনোভাবেই হচ্ছে গিয়ে একটা টেস্ট টিমের ওপেনারের পারফরমেন্স হতে পারে না। অ্যাপার্ট ফ্রম দ্য সেঞ্চুরি তার কিন্তু বলার মতো কোনো পারফরমেন্স নেই। যদি আমরা জানি যে তিনি হচ্ছে গিয়ে ওই ধরনের প্লেয়ার যিনি হচ্ছে গিয়ে টেস্টের জন্যই হচ্ছে গিয়ে বিশেষভাবে নির্বাচিত এবং ক্রিকেটে মানে উইকেটে টিকে থাকতে চান, কিন্তু এটা অবশ্যই দেখতে হবে যে তার ডিফেন্স, তার টেকনিক তাকে সাপোর্ট করছে কিনা ওই ধরনের। আমরা দেখি মাঝে মধ্যেই যে হচ্ছে গিয়ে তিনি হয়তো আউটসাইড দশ স্টাম্প যে বলগুলো সাধারণত হচ্ছে গিয়ে টেস্টে আমরা ছেড়ে দিই বা ছেড়ে দেওয়া উচিত, সেই বলগুলোতে পুশ করতে গিয়ে হচ্ছে গিয়ে তিনি স্লিপে ক্যাচ দিচ্ছেন, কিংবা তিনি বারবার LBW হয়ে যাচ্ছেন। এই এগুলো তো হচ্ছে কি মাইনর টেকনিক্যাল ইস্যু, এবং আমার মনে হয় টেকনিক্যাল ইস্যুর চেয়ে হচ্ছে বেশি হচ্ছে কি মেন্টাল গেম, আমরা এই মেন্টাল গেমটাতেই হয়তো হচ্ছে গিয়ে পিছনে আছি। আমার মনে হয় যে বিসিবির উচিত প্রপার, আমরা জানি যে হচ্ছে বড় বড় টিম গুলো যেগুলো করে যে হচ্ছে গিয়ে তারা মাইন্ড ট্রেনার রাখে, আমি জানি যে বিসিবিতে মাইন্ড ট্রেনার আছে, কিন্তু তার কার্যকারিতা নিয়ে হচ্ছে গিয়ে এই এই সময়টাতে প্রশ্ন আসে। কারণ মুশফিক কিংবা মুমিনুল তো খুবই সাউন্ড ব্যাটসম্যান, টেকনিক্যালি ভেরি ভেরি সাউন্ড, তারা যখন পারফর্ম করবে না তখন কিন্তু হচ্ছে গিয়ে সেটা একমাত্র এক্সপ্লেনেশন থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে তারা তাদের মাইন্ডটাকে প্রপারলি হচ্ছে গিয়ে গেমটার মধ্যে ইনভলভ করতে পারছে না।
টেস্ট ক্রিকেট এ ভালো পারফরমেন্স বের করে আনার জন্য ব্যাটিং বোলিং এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে ফিল্ডিং, স্পেশালি বলতে গেলে স্লিপ ফিল্ডিং বা ক্লোজ ইন ফিল্ডিং গুলো, যেখানে শার্প চান্স গুলো আসে ক্যাচে ক্যাচ উঠে। তো এই স্লিপ ফিল্ডিং এ কিন্তু আমরা যদি অন্যান্য দলগুলোর দিকে তাকাই, সব দলেই কিন্তু কম বেশি এক দুজন স্পেশালিস্ট ফিল্ডার থাকেন যারা স্লিপে বা এই পজিশনগুলোতে টেস্টে একটা নির্ভরযোগ্যতার একটা ছাপ দলে রাখেন বা দল তার উপর ভরসা করতে পারে ওই পজিশনগুলোতে। বাংলাদেশ টিমের দিকে যদি তাকাই, বাংলাদেশ টেস্ট খেলতে কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের টেস্ট টিমে এই জায়গাটায় কিন্তু দুর্বলতাটা রয়ে গিয়েছে। আমরা দেখি যে শর্ট পজিশনগুলোতে, যেখানে হলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে দলের জুনিয়র প্লেয়ারদেরকে এই জায়গাগুলোতে রাখা হয় ব্যাটসম্যানের আশেপাশে, স্লিপেও কিন্তু আমরা আসলে পারফেক্ট স্লিপ ফিল্ডার বলতে আমরা যেটা বুঝি সেরকম ফিল্ডার কিন্তু বাংলাদেশের টেস্ট দলে দেখা যায় না। এই টেস্টে যদিও ইয়াসির আলী দুর্দান্ত একটি ক্যাচ ধরেছিলেন স্লিপে, মিরাজের ফিল্ডিং এর কথা আলাদাভাবে বলতে হয়, তিনি একটি দুর্দান্ত রান আউট করেছিলেন, এছাড়াও ওভারঅল তার ফিল্ডিং কিন্তু বেশ ভালো ছিল, তিনি বেশ এনার্জেটিক ছিলেন মাঠে। কিন্তু পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু মিস চান্স, খুব ইজি কিছু ক্যাচও কিন্তু বাংলাদেশের ফিল্ডারের হাত থেকে পড়েছে। তো এই স্লিপ ফিল্ডিং নিয়ে কি, আমরা জানি যে সব দলে কিন্তু আলাদা ফিল্ডিং কোচ থাকেন, তারা কাজ করেন, কিন্তু এই পজিশনে এখন পর্যন্ত বাংলাদেশের একজন নির্ভরযোগ্য স্লিপ ফিল্ডার না আসার কারণটা কি হতে পারে? কারণটা কি এটা হতে পারে যে বাংলাদেশ যেহেতু ঘরোয়া কন্ডিশনে কিছুটা স্লো পিচে খেলে থাকে, স্লিপ ফিল্ডারদের রোলটা কিন্তু স্লো পিচে খুব কিছুটা কমে আসে তুলনামূলকভাবে বাউন্সি পিচের চেয়ে, সেটা কি একটা কারণ হতে পারে? বা বাংলাদেশ কিন্তু টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টও খেলে থাকে কম, সেটাও কি একটা কারণ হতে পারে যে এই পজিশনগুলোতে একজন স্পেশালিস্ট করে না ওঠার পেছনে?
এটা একটা ভালো পয়েন্ট হতে পারে যে হচ্ছে আমি যদি হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাই এবং সাকসেস রেট, স্লিপে সাকসেস রেট এর কথা যদি চিন্তা করি, তাহলে এখানে সবার উপরে আছে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড, মানে তাদের সাকসেস রেট অ্যাবাভ 90%, এবং তাদের যে স্পেশালি স্লিপ ফিল্ডার, মানে এখানে একটা হাস্যকর বিষয় যে টিম সাউদি যেসব আমরা সাধারণত চিন্তা করি যে হচ্ছে গিয়ে ধরনের স্টিমিং ফাস্ট বোলাররা সাধারণত থার্ড ম্যান কিংবা ফাইন লেগে ফিল্ডিং করবেন, সেরকম একজন ফাস্ট বোলার মানে টিম সাউদি, তিনি বেশ অ্যাথলেটিক এবং সবসময় হচ্ছে নিউজিল্যান্ডের জন্য হচ্ছে গিয়ে স্লিপে ফিল্ডিং করে থাকেন। আর এর সাথে সাথে হচ্ছে গিয়ে সদ্য রিটায়ার্ড রস টেইলার, তিনি কিন্তু একজন মানে খুবই খুবই ভালো মানের স্লিপ ফিল্ডার। তো আমরা কিন্তু জানি, এবং এবং টম ল্যাথাম এর কথা বলতে হয়, নিউজিল্যান্ড টিমে এখনো হচ্ছে কি 18 জনই মূলত হচ্ছে গিয়ে টেস্টে স্লিপে দাঁড়ান। সো আমরা জানি যে হচ্ছে কি এই ধরনের পজিশনটা খুবই স্পেশালিস্ট পজিশন, এবং ওই যে যে স্টেটের দিকে তাকাই, তাহলে কিন্তু তোর কথাটা ভ্যালিড যে যেহেতু হচ্ছে গিয়ে যখন এই ধরনের বাউন্সি পিচে খেলা হবে তখন কিন্তু হচ্ছে এই ধরনের অপরচুনিটিস, স্লিপে অপরচুনিটিস গুলো বেশি ক্রিয়েট হয় এবং সাধারণত হচ্ছে কি পারফর্ম করার প্রবলেমটি বেশি থাকে। কিন্তু অন দা আদার হ্যান্ড আমরা কিন্তু এমন না যে হচ্ছে আমরা জানি যে ক্রিকেট মানে আমরা ছোটবেলা থেকে যখনই খেলা শুরু করেছি আমাদের বেসিক ফিল্ডিং যে শুরুটা হয় সেটা কিন্তু হয় হচ্ছে গিয়ে স্লিপ ক্যাচিং দিয়ে, সব সময় কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে এই এই প্র্যাকটিসটা করানো হয়। তো এমন না যে শুধুমাত্র হচ্ছে গিয়ে আমরা ম্যাচ কন্ডিশনে হচ্ছে গিয়ে এই এই ক্যাচগুলোকে ধরি, আমরা কিন্তু ছোটবেলা থেকে এইভাবেই ট্রেন যে হচ্ছে গিয়ে স্লিপ ক্যাচিং এর জন্য। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা কাউকে ওই পজিশনটাকে স্থির করতে পারছি না, আমরা দেখেছি 2 দিন পর পর হচ্ছে গিয়ে আমাদের স্লিপের ফিল্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদিন দেখি নাজমুল হাসান শান্ত, একদিন দেখি ইয়াসির আলী রাব্বি চৌধুরী, একদিন দেখি মমিনুল হক, লিটন দাস তো এখন কিপিং করতেন, যদিও যখন মুশফিক কিপিং করতেন তখন লিটনও হচ্ছে গিয়ে স্লিপে দাঁড়াতেন। আমরা কাউকে ওই সময়টা দেই না যে হচ্ছে গিয়ে স্লিপে পার্মানেন্ট হওয়ার জন্য, আমরা একটা একটা ক্যাচ মিস করলে স্লিপ চেঞ্জ, এই ধরনের একটা টেন্ডেন্সি নিয়ে হচ্ছে কি আমরা খেলি সাধারণত। কিন্তু তারপরেও হচ্ছে কি আমরা কিন্তু দেখেছি যে ইয়াসির আলী রাব্বি চৌধুরীর কথা বলছিলি যে একটা ক্যাচ ধরেছেন তিনি কিন্তু একটা ক্যাচ মিসও করেছেন, মানে যেগুলোকে সাধারণত আমরা রেগুলেশন ক্যাচ বলি, মানে স্লিপে এই ধরনের ক্যাচ মানুষ ধরবে আমরা এটাই হচ্ছে গিয়ে ধরে নিই যে এই ধরনের ক্যাচ উঠলে এটা মিস হওয়ার কোনো প্রবলিটি থাকারই কথা না, কিন্তু তারপরেও হচ্ছে কিন্তু এই ক্যাচ গুলো মিস হচ্ছে। এবং এটার পিছনে আমার এই কারণটাই মনে হচ্ছে যে বারবার হচ্ছে গিয়ে রোটেশন করা হচ্ছে, যে কারণে হচ্ছে গিয়ে যখন একটা ফিল্ডার হচ্ছে একটা ক্যাচ ছেড়ে দেয় মানে ক্যাচ যে ছাড়বে না স্লিপে এবং 100% হচ্ছে গিয়ে সাকসেসফুল হবে এটাও কিন্তু না, একটা ক্যাচ ছাড়ার পরে তার কিন্তু হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি হচ্ছে কনফিডেন্সটা ডাউন হয়ে যায়। আর ওই টাইমে যখনই হচ্ছে কি একটা ফিল্ডিং পজিশনে চেঞ্জ করা হয় তখন কিন্তু তার মোরালি অনেক বেশি ডাউন হয়েছে, যে কারণে আমার মনে হচ্ছে যে এই ফিল্ডাররা যেহেতু একটা জায়গায় থিতু হতে পারছে না এবং তাদেরকে একটা পারমানেন্ট পজিশন দেওয়া হচ্ছে না, এটা কেবলমাত্র সিনিয়রিটির সাথে সাথে চেঞ্জ হচ্ছে, যেটা তুই বললি যে আমাদের শর্ট লেগ কিংবা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে যে ফিল্ডার গুলোকে দাঁড়া করাচ্ছি আমরা, এইসব এইসব এসব জায়গায় সাধারণত হচ্ছে কি জুনিয়রদেরকে দাঁড়া করানো হচ্ছে, আর সবচেয়ে ভালো এই জায়গায় কে করতে পারবে সেটা না দেখে এখন যেমন হচ্ছে কি সাদমান ইসলাম দাঁড়াচ্ছে কিংবা মাহমুদ হোসেন দাঁড়াচ্ছে, কয়েকদিন আগে পর্যন্ত আমরা সাইফ হাসানকে সেখানে দাঁড়াতে দেখি, এরা কিন্তু জুনিয়র প্লেয়ার মানে যারা সদ্যমাত্র হচ্ছে টিমে ঢুকেছে। আমার মনে হয় যে এখানে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা প্লেয়ারকে কনসিস্টেন্টলি হচ্ছে গিয়ে সুযোগ দেওয়া, আমি যাকে মনে করবো যে না হি ইজ আওয়ার বেস্ট ফিল্ডার ফর দিস পজিশন, ওকে ওই জায়গাটাতেই হচ্ছে কি পার্মানেন্ট করে ওই ওই অনুযায়ী হচ্ছে প্র্যাকটিস করো, তাহলে মনে হয় যে এই সাকসেস রেটটা হচ্ছে গিয়ে আরেকটু বাড়বে হয়তো।
প্রথম টেস্টটা বাংলাদেশ 220 রানে হেরেছে, যদিও যদি আমি প্রথম টেস্টে একটা সামারি দিতে চাই তাহলে কিন্তু বলতে হবে যে বেশ কিছু মানে যদি কিন্তু এখানে বাতাসে ঘোরাঘুরি খাচ্ছে প্রথম টেস্টে এত ব্যবধানে হারার পরও, যেমন আমরা যদি টসে দিতে প্রথমে ব্যাটিং করতাম অথবা আমরা যদি দুইজন স্পিনার নিয়ে তাইজুলকে সহ দুইজন স্পিনার নিয়ে নামতাম তাহলে হয়তো বা টেস্টের রেজাল্ট আমাদের পক্ষে আসতো, এরকম কিছু আলোচনাও আসলে চলছে, যেটা আসলে একটা কথা বলা হয়ে থাকে যে ক্রিকেট ইজ এ গেম ফুল অফ বাট অ্যান্ড ইফস, তো যদি এটা হলে এটা হতো বা কি হলে কি হতো সেসব আসলে খেলা শেষে বলাই যায় অনেক কিছু। তবে যেটা সত্য সেটা হচ্ছে যে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে একটা বাজে রকম ব্যাটিং কলাপস করেছে এবং কন্ডিশনটাকেও বাংলাদেশ সঠিকভাবে বুঝতে পারেনি, রিড করতে পারেনি, সব কিছু মিলিয়েই 220 রানের একটা বড় পরাজয়। যদিও সাউথ আফ্রিকান এই টিমে কিন্তু তাদের 3-4 জন কি প্লেয়ার এই টেস্টটি খেলছে না, আইপিএলে তারা আইপিএল খেলতে গিয়েছে এবং সদ্যই আমরা ওয়ান ডে সিরিজে জিতলাম, এ দুটো মিলে কিন্তু আমরা ফ্যানরা যথেষ্ট আশাবাদী ছিলাম যে এই টেস্ট নিয়ে। যদিও আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার পার্থক্যটা কিন্তু আসলে এই টেস্টেও আসলে প্রতীয়মান হয়েছে। যাই হোক, 8 এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশ শিবিরে যেটা বাজে সংবাদ, সেটা হচ্ছে তাসকিন এবং শরীফুল দুই পেসারকে আসলে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাসকিন ইঞ্জুরি নিয়ে সেকেন্ড ইনিংসে বল করেছে, তবে টিম ম্যানেজমেন্ট এখন তাকে নিয়ে,
তারা অলরেডি দেশে চলে এসেছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে না, তারা অলরেডি দেশে চলে এসেছে।
তারা অলরেডি, হ্যাঁ তারা অলরেডি, আমরা যখন রেকর্ড করছি এটা তখন তারা অলরেডি দেশে চলে এসেছে, এবং টিম ম্যানেজমেন্ট তাদেরকে নিয়ে ফার্দার কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না, যেটা আসলে রিজনেবল, যেটা আসলে করা উচিত। তো দ্বিতীয় টেস্টের আগে তামিম হয়তো ব্যাক করবেন, তিনি যদি সুস্থ থাকেন, এবং পাশাপাশি তাইজুলকেও হয়তো দলে ইন করানো হতে পারে। সেকেন্ড টেস্টে দল কেরকম হতে পারে বলে তুই মনে করিস?
প্রথম টেস্টে তো হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে পিচটা কিরকম ছিল, যে কিছুটা টার্নিং পিচ, এবং যেহেতু হচ্ছে কি সাউথ আফ্রিকান কিছু কি প্লেয়ার ছিল না, সেহেতু কিন্তু হচ্ছে আমাদের একটা ভালো সুযোগ ছিল হচ্ছে এই ম্যাচটাকে হচ্ছে গিয়ে বের করে ফেলার। কিন্তু আমি যতটুকু জানি তাতে মনে হয় যে সেকেন্ড টেস্টের যে হচ্ছে খেলাটি হবে যেখানে, সেই সেই জায়গাটি কিন্তু হচ্ছে গিয়ে আরো অনেক বেশি স্পিন বান্ধব, ডারবানের চেয়ে অনেক বেশি স্পিন বান্ধব। এবং আমার মনে হয় যে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি যদি সুযোগ থেকে থাকে তাহলে এটা সেটা হচ্ছে এই টেস্টে, বাংলাদেশ যদি কোনো একটা ম্যাচ হচ্ছে গিয়ে বের করতে পারে, সেক্ষেত্রে যদি স্পিন বান্ধব উইকেট হয় তাহলে আমি অবশ্যই আশা করছি যে হচ্ছে গিয়ে মেহেদির সাথে, মেহেদি মিরাজের সাথে আরেকজন স্পিনার অবশ্যই খেলবে। সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের এখানে একজন লেফট আর্ম স্পিনার দরকার, এবং সেটা আর কেউ না তাইজুল ইসলামই হওয়ার কথা। আর যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি যে হচ্ছে গিয়ে শরীফুল নাই এবং হচ্ছে তাসকিন নাই, তাহলে হচ্ছে কি সেখানে কিন্তু আবু জায়েদ, রাহি কিংবা শহীদুলের মধ্যে কারো ইন করার কথা। আমি এক্সপিরিয়েন্স এর কথা বিবেচনায় নিয়ে হচ্ছে গিয়ে আবু জায়েদ রাহিকেই হচ্ছে গিয়ে এখানে এগিয়ে রাখবো, যে হয়তো আবু জায়েদ রাহি হচ্ছে গিয়ে 3 নম্বর পেসার হিসেবে টিমে ইন করবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এখানে 4 জন বোলার হয়ে যাচ্ছে, তাইজুল, এবাদত, খালেদ। এবাদত খালেদ দুজনই হচ্ছে গিয়ে খুবই ভালো বল করেছেন, এদেরকে ড্রপ করা আমি কোনো কারণেই দেখি না। তাইজুল, এবাদত, খালেদ এবং রাহি, এই 4 জন বোলার, এবং সাথে হচ্ছে গিয়ে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে মেহেদি মিরাজ, এই, এবং হচ্ছে সাদমান ইসলাম। সাদমান ইসলামের পরবর্তী টেস্ট খেলা একদম যদি তামিম সুস্থ থেকে থাকে তাহলে সেখানে তার এই টেস্ট টিমে আমি কোনো জায়গা দেখি না। সেক্ষেত্রে তামিম এবং মাহমুদুল হাসান জয় তারাই হয়তো ওপেন করবেন, ওয়ান ডাউনে আমার শান্ত, 2 ডাউনে মমিনু, 3 ডাউনে মুশফিক, 4 ডাউনে হচ্ছে গিয়ে লিটন। এবং যদি আমি চিন্তা করি যে হচ্ছে গিয়ে যদি তাইজুল খেলে যায় তাহলে হয়তো হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ইয়াসির আলী চৌধুরী রাব্বির কপালটা পড়তে পারে, তিনি হয়তো টেস্ট এই এই টেস্টে হচ্ছে গিয়ে জায়গা পাবেন না, আমি অন্তত এতটুকু আশা করছি আর কি।
দেখা যাক, বাংলাদেশ প্রথম টেস্টের মতো 4 বোলার নিয়ে নামে নাকি তৃতীয় পেসার হিসাবে রাহিকে বা অন্য কাউকে অন্তর্ভুক্ত করায় কিনা। আমার যেটা মনে হচ্ছে হয়তো বা বাংলাদেশ 2 পেসার 2 স্পিনার নিয়েও খেলতে পারে, যদি তারা আসলে 4 বলার তত্ত্ব থেকে বের না হতে পারে, তখন সেটাও কিন্তু একটা পসিবিলিটি হতে পারে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে এই পডকাস্টটি শেষ করব।
সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।